বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব এবং কণ্ঠ রুদ্ধ হয়ে আহত হয়ে উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া, আর যা কোনো বেদী মূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি, এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 16 এপ্রিল, 3 বৈশাখ এবং ফার্সি 27 ফারবার দিন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে এবং সৌদি আরবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টজে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছে। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে আল আকসা মসজিদ ধ্বংস করতে ইহুদিবাদীদের নানা ষড়যন্ত্র এবং বাংলাদেশে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আওয়ামী লীগ অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকতে চায় বলে বিএনপির অভিযোগ নিয়ে আলাদা দুটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে রমজান আত্মশুদ্ধির মহা উৎসব। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক সাপ্তাহিক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আরবদের বিশ্বাসঘাতকতার কারণে আলেক্সা মসজিদে হামলা বলছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, হামাস নেতার সঙ্গে ফোন আলাপ। 18 ইউরোপীয় কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া, মস্কোর উপর জ্বালানি নিষেধাজ্ঞা দিতে সিদ্ধান্তহীনতায় ইউরোপ। বাংলাদেশের সিরাজগঞ্জে উজানের ঢলে ফসলের ব্যাপক ক্ষতি, রাঙামাটিতে পাহাড় ধসে 2 জনের প্রাণহানি। এবং ভারতে লোকসভা ও বিধানসভার উপনির্বাচনে কংগ্রেস তৃণমূল আরজেডি প্রার্থী জয়ী, একটি আসনও পায়নি বিজেপি। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। মুসলমানদের প্রথম কেবলা আলেক্সা মসজিদে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। তিনি বলেছেন, ইসরায়েল বিরোধী প্রতিরোধ আন্দোলনে যে ইহুদিবাদীরা দিশেহারা হয়ে পড়েছে এই হামলা তার প্রমাণ। তিনি শুক্রবার বিকেলে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিউট ব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে এক টেলিফোন আলাপে এ মন্তব্য করেন। ইহুদিবাদী ইসরায়েলি সেনারা গতকাল পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমার দিনে সকালে ফজরের নামাজের পর আলাক্সা মসজিদে ভয়াবহ হামলা চালায়। এতে কমপক্ষে 150 ফিলিস্তিনি আহত হন এবং মুসলমানদের প্রথম কেবলা ক্ষতিগ্রস্ত হয়। ইহুদিবাদী সেনারা অন্তত 400 ফিলিস্তিনিকে ধরে নিয়ে যায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিঃসন্দেহে ইসরায়েল সরকার এত বেশি দুর্বল হয়ে পড়ছে যে ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ সংগ্রাম সহ্য করার অবস্থা আর তা নেই। তিনি আরও বলেন, সন্ত্রাসী ইহুদিবাদী সরকার আজ দুর্বলতম অবস্থানে এবং প্রতিরোধ সংগ্রামীরা সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট কিছু আরব ও মুসলিম দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে ফিলিস্তিনি জাতির প্রতি যে বিশ্বাসঘাতকতা দেখিয়েছে
তার কারণেই ইহুদিবাদীরা মুসলমানদের প্রথম কেবলায় আগ্রাসন চালানোর ধৃষ্টতা দেখাতে পেরেছে। আবদুল্লাহ ইয়ান বলেন, গোটা ফিলিস্তিনি ভূখণ্ড পুনরুদ্ধার করে একটি অখণ্ড ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির প্রতি ইরানের পূর্ণ সমর্থন ছিল, আছে এবং থাকবে। এদিকে ইহুদিবাদী ইসরায়েলকে ফিলিস্তিনি জনগণ ও তাদের পবিত্র স্থাপনাগুলোতে হামলার পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ার করে দিয়েছে ইসলামী জিহাদ আন্দোলন। ফিলিস্তিনের এই প্রতিরোধ আন্দোলনের সিনিয়র নেতা মুহাম্মদ আল হারাজিন এক বিবৃতিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসরায়েলি সেনাদের সন্ত্রাসবাদ ও দমন অভিযানের ফলে ফিলিস্তিনি জনগণের মধ্যে প্রতিরোধকামী মনোভাব শক্তিশালী হবে। ইহুদিবাদী ইসরায়েলি সেনারা গতকাল পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমার দিন সকালে আলাক্সা মসজিদে ভয়াবহ হামলা চালায়। ব্রাসেলসের অবন্ধুসুলভ আচরণের জবাব দিতে 18 জন ইউরোপীয় কূটনীতিককে বহিষ্কার করবে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এসব ইউরোপীয় কূটনীতিককে শীঘ্রই মস্কো ত্যাগ করতে হবে। ইউরোপীয় ইউনিয়ন প্রায় 10 দিন আগে 19 জন রুশ কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করে ব্রাসেলস থেকে বহিষ্কার করে। ব্রাসেলস অভিযোগ করেছে, এসব কূটনীতিক তাদের পেশা বাদ দিয়ে ভিন্ন তৎপরতায় লিপ্ত হয়েছেন। এসব রুশ কূটনীতিককে ব্রাসেলস ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি ইউক্রেনের বুচা শহর থেকে রুশ সেনারা চলে যাওয়ার পর সেখানে গণকবরের সন্ধান পাওয়ার দাবি করেছে কিয়েভ। এরপর থেকে গত কয়েকদিনে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ায় প্রায় 200 দূতাবাস কর্মীকে বহিষ্কার করেছে। রাশিয়া গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে রাশিয়ার সম্পর্কের চরম অবনতি ঘটে। এদিকে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট খবর দিয়েছে, মস্কো ইউক্রেনের সমরাস্ত্র পাঠানোর ব্যাপারে ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছে। ইউরোপের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেছেন, রাশিয়া থেকে জ্বালানি আমদানি নিষিদ্ধ করতে হলে কয়েক মাস সময় লাগবে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের অজুহাতে ইউরোপের দেশগুলো যখন মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার পরিধি বাড়ানোর পরিকল্পনা করছে, তখন ইউরোপীয় ইউনিয়নের এই কর্মকর্তা একথা বলেন। রাশিয়ার জ্বালানি আমদানি বাতিল করার বিষয়ে আলোচনা দলের সঙ্গে সংশ্লিষ্ট এই কর্মকর্তার বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি গতকাল জানিয়েছে, ইউরোপীয় কমিশন নানা বিকল্প নিয়ে ভাবছে। তবে এ বিষয়ে ওই কর্মকর্তা বলেন, রাশিয়ার তেল আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপের অর্থ হচ্ছে বিদ্যমান চুক্তি বাতিল, বিকল্প খুঁজে পাওয়া এবং সম্ভাব্য বাধা প্রতিরোধ করা। এগুলো রাতারাতি করা যাবে না। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন সফর করবেন না বলে গতকাল জানিয়েছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি। এর একদিন আগে প্রেসিডেন্ট বাইডেন নিজেই ঘোষণা করেছিলেন যে তিনি ইউক্রেন সফর করতে প্রস্তুত রয়েছেন। সাম্প্রতিক দিনগুলোতে পশ্চিমা দেশগুলোর নেতারা একের পর এক ইউক্রেন সফর করছেন এবং এর মধ্য দিয়ে তারা রাশিয়ার বিরুদ্ধে ও কিয়েভের পক্ষে নিজেদের শক্ত অবস্থানের কথা জানান দিচ্ছেন। এ অবস্থায় যদিও মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেন সফর করবেন না বলে হোয়াইট হাউস জানাচ্ছে, তবে এরই মধ্যে রিপাবলিকান দলের নেতারা কিয়েভ সফরে গেছেন এবং তারা ইউক্রেনকে আরও অস্ত্র দেওয়ার জোর দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট বাইডেন বলেছিলেন তিনি কিয়েভ সফর করতে চান। এ নিয়ে জেন সাকি বলছেন, তিনি যে কোনো কিছুর জন্য প্রস্তুত, কিন্তু আমরাই প্রেসিডেন্টকে ইউক্রেন সফরে পাঠাচ্ছি না। গত সপ্তাহে ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন ইউক্রেন সফর করেন। এরপর আমেরিকার বিরোধী রাজনৈতিক রিপাবলিকানরা জোরালোভাবে বাইডেনের সফর দাবি করছেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টে 22 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধির ফলে সিরাজগঞ্জে নদীর তীরবর্তী 5 উপজেলার নিম্নাঞ্চলের প্রায় 700 একর জমির বোরো ধান সহ অন্যান্য ফসল তলিয়ে গেছে। এতে নদীপাড়ের মানুষের মধ্যে দারুণ আতঙ্ক বিরাজ করছে। এ সম্পর্কে আরো জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধির ফলে সিরাজগঞ্জের নদী তীরবর্তী 5 উপজেলায় নিম্নাঞ্চলে প্রায় 700 একর জমির কালো বোরো ধান সহ অন্যান্য ফসল তলিয়ে গেছে। পাশাপাশি বিভিন্ন স্থানে অসময়ে তীব্র নদী ভাঙ্গন শুরু হয়েছে। এতে করে নদী পারের মানুষের মধ্যে দারুণ আতঙ্ক বিরাজ করছে। এদিকে যমুনা ও তার শাখা নদী করতোয়া, বড়াল, হুড়াসাগর নদীতে প্রায় দু সপ্তাহ ধরে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত 10 দিনে চৌহালী উপজেলার দক্ষিণ এলাকার বেশ কিছু বাড়িঘর ও অনেক ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। দক্ষিণ চৌহালীর বাঘুটিয়া ইউনিয়নের বিনানই থেকে চর সালিমাবাদ পর্যন্ত যমুনা নদীর বাম তীরে তীব্র নদী ভাঙ্গন শুরু হয়েছে। এরই মধ্যে বেশ কিছু বাড়িঘর ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। চৌহালী উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক সরকার জানান, বাগুটিয়া ও খাসপুকুরিয়ায় বেশ কিছুদিন ধরেই যমুনার ভাঙ্গন শুরু হয়েছে। ভাঙ্গনে অনেক ফসলি জমিসহ বেশ কিছু বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়েছে। ওদিকে উজানের ঢলে দ্রুত বাড়ছে নদীর পানি। ভারতের মেঘালয় ও দেশের উত্তর পূর্বাঞ্চলে গত 2 দিন ভারী বর্ষণ হওয়ায় বাড়ছে পাহাড়ি ঢল। বিপৎসীমা সুইচুই করছে মেঘনা, ধনু, কালনি ও কুশিয়ারার পানি। এ অবস্থায় ফসল ডুবির শঙ্কায় হাওড়ের কৃষকদেরকে দ্রুত ধান কেটে ফেলার আহ্বান জানিয়ে এলাকায় মাইকিং করছে প্রশাসন। উল্লেখ্য, কিশোরগঞ্জের 3টি হাওড় ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলায় অবস্থিত। চলতি মৌসুমে এ অঞ্চলে 1,40,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এখন পর্যন্ত মাত্র 20% ধান কাটা শেষ হয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। এদিকে রাঙামাটির কাউখালী উপজেলায় পাহাড় ধসে 2 নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার 1 নম্বর বেদবুনিয়া মডেল ইউনিয়নের মনাই পাড়ার মাইলা ছোলা এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শ্রমিকরা হলেন মোহাম্মদ পেয়ার মোহাম্মদ ও সুফল বড়ুয়া। কাউখালী থানার ওসি এস শহীদুল ইসলাম জানান, ডলুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাধন বড়ুয়ার বাড়ির পাশে পাহাড় আগেই অবৈধভাবে কেটেছিলেন। শুক্রবার সকালে পাহাড় ঘেঁষে নতুন করে দেয়াল নির্মাণ করছিলেন 2 শ্রমিক। এ সময় হঠাৎ কাটা অংশের পাহাড় ধসে পড়লে এতে চাপা পড়েন 2 শ্রমিক। ভারতে একটি লোকসভা ও 4টি বিধানসভা আসনের উপনির্বাচনে কংগ্রেস, তৃণমূল ও আরজেডি প্রার্থী জয়ী হয়েছেন। এক্ষেত্রে ভারতের কেন্দ্রীয় সরকারের ক্ষমতাসীন বিজেপি একটি আসনেও জয়ী হতে পারেনি। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতে একটি লোকসভা ও 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস, তৃণমূল ও আরজেডি প্রার্থী জয়ী হয়েছেন। এক্ষেত্রে ভারতের কেন্দ্রীয় সরকারের ক্ষমতাসীন বিজেপি একটি আসনেও জয়ী হতে পারেনি। আজ শনিবার উপনির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। এতে পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বাবুল সুপ্রিয় জয়ী হয়েছেন। এ সম্পর্কে তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী আজ বলেন,
দিল্লি সরকার যেভাবে ফ্যাসিস্ট কায়দায় জিনিসপত্রের দাম বাড়ছে, প্রতিদিন নিয়ম করে তেলের দাম বাড়ছে, মানুষের নাবিশ্বাস উঠছে, মধ্যবিত্ত শ্রেণী নিম্নবিত্ত প্রায় ভীষণ কষ্টের মধ্যে আছে। তো সুতরাং এই জবাবটা দিল্লিকে দেওয়া হলো যে 2024 কিন্তু বাংলার বেটি দিল্লি যাচ্ছে,
বলছিলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। পশ্চিমবঙ্গে বালিগঞ্জ বিধানসভা আসনে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় ভোট পেয়েছেন 51,199 ভোট। বিজেপি প্রার্থী কেয়া ঘোষ পেয়েছেন মাত্র 13,220 ভোট। সিপিএম এর সায়রা শাহ হালিম পেয়েছেন 30,971 ভোট। অন্যদিকে পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা বিজেপির অগ্নিমিত্র পলকে 3,00,000-এরও বেশি ভোটে পরাজিত করেছেন। বিহারে বোচাহান বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন আরজেডি প্রার্থী অমর কুমার পাশওয়ান। মহারাষ্ট্রের কোলাপুরে উত্তর বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী জয়শ্রী যাদব জয়ী হয়েছেন। এছাড়া ছত্তিশগড়ের খয়রাগড় বিধানসভা আসনে জয়ী হয়েছেন কংগ্রেসের যশোদা ভার্মা। যশোদা ভোট পেয়েছেন 87,879 ভোট। প্রধান প্রতিপক্ষ বিজেপির কোমল জাঙ্গেল পেয়েছেন 67,703 ভোট। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। আফগানিস্তান সীমান্তের কাছে সন্ত্রাসী হামলায় পাকিস্তানের অন্তত 7 সেনা সদস্য নিহত হয়েছে। গতকাল পাকিস্তান সেনাবাহিনীর দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আফগান সীমান্তের কাছের এক এলাকায় পাকিস্তানের একটি সেনাবহরে গুলিতে 7 সেনা ও ওই সশস্ত্র বাহিনীর 4 সদস্য নিহত হয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, গত বৃহস্পতিবার দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের নর্থ ওয়াজিরিস্তান জেলার ইশাম এলাকায় চোরাগোপ্তা এ হামলার ঘটনা ঘটে। বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসবাদ নির্মূলে পাকিস্তান সেনাবাহিনী বদ্ধপরিকর, আমাদের সাহসী সেনাদের এমন আত্মত্যাগ এই সংকল্পকে আরও শক্তিশালী করবে। ওদিকে আফগানিস্তানের খোস্ত কুনার প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। আফগান টিভি চ্যানেল তুলু নিউজ আজ জানিয়েছে, কুনার প্রদেশের সালতান এবং খোস্ত প্রদেশের স্পেরা এলাকায় বিমান হামলা হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে কোনো সূত্র দাবি করেছে, শুক্রবার রাতের হামলায় অন্তত 5 শিশু ও 1 নারী নিহত হয়েছেন। তবে পাকিস্তান ও আফগানিস্তানের সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ বিশ্ব সংবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। বাইতুল মুকাদ্দাসের ইহুদিকরণ ও মুসলমানদের প্রথম কেবলা আলেক্সে মসজিদ ধ্বংসের ষড়যন্ত্র বানচালে ফিলিস্তিনি সংগ্রামীদের সমন্বিত কৌশল স্পষ্ট হয়ে উঠেছে সাম্প্রতিক ঘটনা প্রবাহ সহ গত এক বছরের ঘটনাবলিতে। এ সম্পর্কে আজকে দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, সহকর্মী বাবুল আক্তারের পরিবেশনায়।
গতকাল ভোরে রমজানের দ্বিতীয় শুক্রবারে মুসলমানদের প্রথম কিবলা ও তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা মসজিদে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। এতে অন্তত 152 ফিলিস্তিনি আহত হয়েছেন। জানা গেছে, উগ্র ইহুদিবাদীরা আল আকসা মসজিদে তাদের একটি বিশেষ ধর্মীয় উৎসব পালন করতে চেয়েছিল, কিন্তু সাম্প্রতিক দিনগুলোতে ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রাম জোরদার হওয়ায় ইহুদিবাদী শাসক গোষ্ঠী উগ্র ইহুদিবাদীদের এই উস্কানিমূলক তৎপরতা চালাতে দিতে রাজি হয়নি। অবশ্য উগ্র ইহুদিবাদীদের সান্ত্বনা দিতেই ইসরায়েলি পুলিশ বা সেনারা আল আকসা মসজিদের ফিলিস্তিনি মুসল্লিদের উপর হামলার ওই তাণ্ডব চালায়। সাম্প্রতিক বছরগুলোতে ইহুদিবাদী তৎপরতার কূটকৌশল বা ষড়যন্ত্রের প্রকৃতির দিকে লক্ষ্য করলে দেখা যায়, ইসরায়েলের শাসক গোষ্ঠী একদিকে পশ্চিম তীরকে, বিশেষ করে পবিত্র বাইতুল মুকাদ্দাস শহরকে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপন বিস্তারের মাধ্যমে ঘিরে ফেলে ইহুদিকরণ করতে চায়, এবং অন্যদিকে উগ্র ইহুদিবাদী গোষ্ঠীগুলো আল আকসা মসজিদকে নানা অজুহাতে ধ্বংস করে সেখানে ইহুদিদের উপাসনালয় প্রতিষ্ঠা করতে চায়। এভাবে ইহুদিবাদীরা চায় সব ফিলিস্তিনি পশ্চিম তীর থেকে ও বিশেষ করে বাইতুল মুকাদ্দাস শহর ছেড়ে চলে যেতে বাধ্য হোক, এবং এভাবে বাইতুল মুকাদ্দাসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার প্রচেষ্টাকে তারা বানচাল করতে চায়। সাম্প্রতিক বছরগুলোতে ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রাম জোরদার হওয়া সত্ত্বেও কোনো আরব সরকার ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলায় এবং সম্পর্ক স্বাভাবিক করায় ইসরায়েল বাইতুল মুকাদ্দাসের ইহুদিকরণের ব্যাপারে বেশ আশাবাদী হয়ে ওঠে। কিন্তু গত বছরের রমজান মাসে পবিত্র বাইতুল মুকাদ্দাস সংলগ্ন শেখ জাররা এলাকা থেকে বেশ কয়েকটি ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদ করতে গিয়ে স্থানীয় ফিলিস্তিনিদের নিরস্ত্র প্রতিরোধ এবং গাজার হামাসের সশস্ত্র প্রতিরোধ তথা ক্ষেপণাস্ত্র হামলার মুখোমুখি হয় ইহুদিবাদী সরকার ও ইসরায়েলি অভিবাসীরা। বাইতুল মুকাদ্দাসকে ঘিরে ফিলিস্তিনিদের দুই অঞ্চলের মধ্যে ইসরায়েল বিরোধী সশস্ত্র সংগ্রামের এই অভূতপূর্ব সমন্বয়, সংহতি ও ঐক্য বাইতুল মুকাদ্দাসকে গ্রাস করার ইহুদিবাদী ষড়যন্ত্র এবং আরব সরকারগুলোর আপোষকামিতাকে পুরোপুরি বানচাল করে দিচ্ছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকতে চায় বলে আবারও অভিযোগ করেছে দেশটির প্রধান বিরোধী দল বিএনপি। এ সম্পর্কে ঢাকা থেকে প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি আবারও অভিযোগ করেছে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আওয়ামী লীগ অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকতে চায়। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্রহীনতা এবং রাজনৈতিক নিপীড়নের যে ভয়াবহ চিত্র মার্কিন পররাষ্ট্র দপ্তরের সর্বশেষ প্রতিবেদনে প্রকাশ পেয়েছে, তা বিএনপি সহ বিরোধী দলের এতদিনের অভিযোগের সত্যতাকেই প্রমাণ করেছে। আগামী নির্বাচনে এর ইতিবাচক প্রভাব পড়বে। আজ শনিবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রকাশিত 2021 কান্ট্রি রিপোর্ট অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস শীর্ষক প্রতিবেদনের প্রসঙ্গ টেনে এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফ্যাসিবাদী এই সরকারের মারাত্মক মানবাধিকার লঙ্ঘন, সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিরোধী দলের নেতা কর্মীদের গুম, খুন, নির্যাতনের যে সকল অভিযোগ উঠেছে তা এই রিপোর্টের মাধ্যমে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। 2018 নির্বাচনে ব্যাপক কারচুপি, সন্ত্রাস, আগের রাতে সিল মারা এবং নির্বাচন ব্যবস্থাকে জালিয়াতিপূর্ণ বলে অভিহিত করায় প্রমাণিত হয়েছে অনির্বাচিত অবৈধ আওয়ামী সরকারের অধীনে কখনো অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়।
ওদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের শাসনামল ছাড়া আর কোন সরকারের শাসনামল ভালো ছিল না। শেখ হাসিনা সরকার দেশের জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছে। আজ শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন,
শেষ পর্যন্ত গাধা ঘোলা করে পানি খায়, আপনারা আসবেন একটু পানি গোলা করে, আসুন লড়াই করি নির্বাচনের জন্য, প্রস্তুত হই, প্রস্তুতি আপনাদের আছে, লড়াইয়ের মানসিকতা নিয়ে আসুন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে লাভ।
ওবায়দুল কাদের আশ্বস্ত করে বলেন, পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশেও যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, সরকার নির্বাচন কমিশনকে শুধু সহযোগিতা করবে। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে সামগ্রিকভাবে দেশের বর্তমান বাস্তব অবস্থাই ফুটে উঠেছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শটে 22 মিটার ব্যান্ডে। শ্রোতাবন্ধুরা, এবারে রয়েছে ধারাবাহিক অনুষ্ঠান রমজান আত্মশুদ্ধির মহোৎসব শীর্ষক বিশেষ আলোচনা।
يا شهر العتق من النيران، يا شهر التوبة والغفران، يا شهر الخير، يا شهر الجود، يا شهر الرحمة والإيمان.
رمضان আত্মশুদ্ধির মহোৎসব।
وبالنفحات قد وعدوا ولا حد فرصة اخرى ليقتربوا وقد بعدوا ولا حد فرصة اخرى ليقتربوا وقد بعدوا يا رمضان।
রমজান আত্মশুদ্ধির মহোৎসব শীর্ষক ধারাবাহিক আলোচনার 14তম পর্বে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি আলোচনার শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাবো।
হাব্বান ওয়া রাযিকান কুল্ল
يا ربي كل الأمر لك.
গত পর্বের আলোচনায় আমরা তওবার গুরুত্ব ও নানা ধরন এবং তওবার পদ্ধতি সম্পর্কে কিছু কথা বলেছি। ইসলামী বর্ণনা অনুযায়ী বান্দার প্রাপ্য অধিকার মহান আল্লাহও ক্ষমা করতে পারেন না, তাই আমরা যেন মানুষের অধিকার লঙ্ঘনের ব্যাপারে সতর্ক থাকি। মধ্যরাতে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করলে মহান আল্লাহ আমাদের নানা পাপের ব্যাপারে তওবা কবুল করবেন বলে আশা করা যায়। কিন্তু কোনো ব্যক্তির অধিকার লঙ্ঘন করে থাকলে প্রথমত তার অধিকার বা প্রাপ্য ফিরিয়ে দিতে হবে। সেই ব্যক্তি যদি মারা যান তাহলে সেই প্রাপ্য তার ওয়ারিশ বা উত্তরাধিকারীদের কাছে দিতে হবে এবং প্রাপ্য সম্পদ ফেরত দিতে অসমর্থ হলে তাদের কাছ থেকে ক্ষমা চাইতে হবে। কারো গীবত করে থাকলে সেজন্য ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইতে গেলে মহা বিপত্তির আশঙ্কা থাকলে আল্লাহর কাছে তার জন্য ক্ষমা চাওয়া, তার জন্য দরুদ পাঠ ও নফল নামাজ পড়া এবং তার নামে দান খয়রাত করা হচ্ছে এ সংক্রান্ত পাপ থেকে তওবার অন্যতম শর্ত বা পদ্ধতি। আর এ ধরনের পাপের জন্য আল্লাহর কাছেও ক্ষমা চাইতে হবে।
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র রমজানের সর্বোত্তম আমল হলো পাপ না করা। রমজান বা অন্য যে কোনো সময় আমরা যত ভালো কাজই করি না কেন, পাশাপাশি যদি নানা পাপে জড়িয়ে পড়ি তাহলে পুণ্যের খাতা শূন্য হতে বাধ্য। মনে রাখতে হবে, আমরা যখনই পাপ করি তখনই এক ধরনের শিরকে জড়িত হই এবং রমজান পাপে পাপ করা মানে মহান আল্লাহর প্রদত্ত ভোজ সভা থেকে নিজেকে বের করে কদর্যতা বা দুর্গন্ধযুক্ত পরিবেশে প্রবেশ করা। আমরা অনেকেই পরচর্চা ও গীবতের ব্যাপারে উদাসীন, অথচ নবী করিম বলেছেন, রোজাদার ব্যক্তি যতক্ষণ অপর কোনো মুসলমানের গীবত না করে ততক্ষণ সে আল্লাহর ইবাদতে থাকে, যদিও সে নিদ্রিত হয়। মহানবী আরও বলেছেন, রোজাদারের নিদ্রাও ইবাদত এবং তার শ্বাস প্রশ্বাস তাসবিহ।
شوقي في قلبي طرقت الباب يا ربي وفي شفتي ضراعة لقلب ذاب في جنبي لقلب ذاب في جنبي
بكل شوق في قلبي طرقت الباب يا ربي وفي شفتي ضراعة لقلب ذاب في
আগামীকাল 15ই রমজান বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের বড় নাতি হযরত ইমাম হাসান মুস্তাফা আলাইহিসসালামের পবিত্র জন্মবার্ষিকী। মুসলিম বিশ্বের যোগ্য ইমাম হিসেবে তাকে গড়ে তুলেছিলেন স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম, আমিরুল মুমিনিন আলী আলাইহিসসালাম ও হযরত ফাতিমা জাহরা সালামুল্লাহ আলাইহা। তার জন্ম হয়েছিল মদিনায় হিজরি তৃতীয় সনে ও মুয়াবিয়ার ষড়যন্ত্রে শহীদ হন হিজরি পঞ্চাশ সনে। তিনি সমাহিত হন মদিনার জান্নাতুল বাকিতে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম প্রিয় এই নাতিকে কোলে নিয়ে আদর করা ছাড়াও তার সঙ্গে খেলতেন। একবার তিনি এই নাতির জন্য আল্লাহর দরবারে হাত উঠিয়ে মোনাজাত করে বলেছিলেন, হে আল্লাহ, আমি হাসানকে ভালোবাসি, তাই আপনিও তাদের ভালোবাসুন যারা হাসানকে ভালোবাসে। মহানবী আরও বলেছেন, যারাই হাসান ও হুসাইনকে ভালোবাসে আমিও তাদের ভালোবাসি, আর আমি যাদের ভালোবাসি আল্লাহও তাদের ভালোবাসেন, আর আল্লাহ যাদের ভালোবাসেন তাদের বেহেশত দান করবেন, এবং যারা হাসান ও হুসাইনের সঙ্গে শত্রুতা রাখে তাদেরকে আমিও আমার শত্রু মনে করি, ফলে আল্লাহও তাদের শত্রু হন আর আল্লাহ তার শত্রুকে জাহান্নামে পাঠাবেন।
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আরো বলেছেন, হাসান ও হুসাইন বেহেশতি যুবকদের সর্দার, এরা দুজন আমারই সন্তান। তিনি আরও বলেছেন, হাসান ও হুসাইন দুজনই মুসলমানদের ইমাম বা নেতা, তা তাঁরা তাগুতি শক্তির বিরুদ্ধে বিপ্লব করুক বা নাই করুক, কিংবা ক্ষমতায় থাকুক বা না থাকুক, সমর্থকদের নিষ্ক্রিয়তা ও আদর্শিক বিচ্যুতিসহ নানা দিক থেকে পরিস্থিতি অত্যন্ত প্রতিকূল থাকায় ইমাম হাসান মুজতবা আল ইসলাম মুয়াবিয়ার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয়েছিলেন, কারণ ইমামের প্রধান সেনাপতিসহ অনেকেই ভেতরে ভেতরে মুয়াবিয়ার কাছে বিক্রি হয়ে গিয়েছিল। এ সময় তিনি মুয়াবিয়ার সঙ্গে যুদ্ধ অব্যাহত রাখলে ইসলাম পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে এবং সুযোগ সন্ধানী রোমানরা বাইতুল মুকাদ্দাস দখল করে নিত। এছাড়াও এ চুক্তির ফলে মোয়াবিয়ার প্রকৃত চেহারা জনগণের কাছে তুলে ধরা সহজ হয়েছিল।
ইমাম হাসান আলাইহিসসালাম কয়েকবার তাঁর সম্পদের অর্ধাংশ ও পুরো অংশ দান করেছেন দরিদ্রদের। তিনি অন্তত 25 বার পায়ে হেঁটে হজ করেছেন। ইমাম হাসান আলাইহিসসালাম বলেছেন, নিশ্চয়ই কল্যাণে প্রবেশের সক্ষম চোখ হল পূর্ণ দৃষ্টির চোখ। সতর্কবাণী শুনে তা থেকে লাভবান হওয়া কানই হল সবচেয়ে শ্রবণ সক্ষম কান, এবং দ্বিধা সংশয় থেকে মুক্ত অন্তরই হল নিখুঁত অন্তর। মহান আল্লাহ আমাদের জন্য কোরআনের এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পবিত্র আহলে বাইতের অনুসারী হওয়ার পথ সহজ করে দিন এই মহাপুরুষদের শানে দরুদ পাঠানোর বরকতে। তো এবারে পড়া যাক অর্থসহ 14তম রমজানের দোয়া।
হে আল্লাহ, এদিনে আমাকে আমার ভ্রান্তির জন্য জিজ্ঞাসাবাদ করো না, আমার দোষ ত্রুটিকে হিসাবের মধ্যে ধরো না, তোমার মর্যাদার উসিলায় আমাকে বিপদ আপদ ও দুর্যোগের লক্ষ্য বস্তুতে পরিণত করো না, হে মুসলমানদের মর্যাদা দানকারী।
আপনার এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজ 16 এপ্রিল শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছে। বাংলাদেশের শিরোনাম, অতি অল্প সময়ের মধ্যে প্রধানমন্ত্রী শক্তিশালী বিরোধী দল দেখতে পাবেন ফখরুল, দৈনিক প্রথম আলো, আন্দোলনের জন্য প্রবাসীদের থেকে আর্থিক সহায়তা চাইলেন ইমরান, দৈনিক ইত্তেফাক, আল আকসায় ইসরায়েলি অভিযানের তীব্র নিন্দা ইরানের, আরব দেশগুলোকে দোষারোপ, দৈনিক মানব জমিন, রোহিঙ্গা গণহত্যার কথা স্বীকার করলেন মিয়ানমারের সেনা কর্মকর্তা, দৈনিক যুগান্তর, প্রেস রিভিউ প্রতিবেদন, নিষেধাজ্ঞার জের, রাশে পাশ্চাত্যের ব্র্যান্ডের স্থান দখল করবে ইরানি পণ্য, দৈনিক বাংলাদেশ প্রতিদিন, প্রতিদিন ভর্তি হচ্ছে হাজারো রোগী, ডায়রিয়া ঠেকাতে 3 প্রতিষ্ঠানের ঠেলাঠেলি, দৈনিক কালের কণ্ঠ। ভারতের শিরোনাম, নোংরা ও কুৎসা রাজনীতির বিরুদ্ধে ভোট দিয়েছেন মানুষ, দিদিকে জয় উৎসর্গ বাবুলের, দৈনিক আনন্দবাজার পত্রিকা, দলের চাপে আফরোজের ইউটার্ন, নিঃশর্ত ক্ষমা ছিলেন রাজ্যবাসীর কাছে, দৈনিক আজকাল, সোনিয়া রাহুল সহ শীর্ষ কংগ্রেস নেতাদের সঙ্গে সাক্ষাৎ প্রশান্ত কিশোরের, বাড়ছে যোগদানের সম্ভাবনা, দৈনিক সংবাদ প্রতিদিন।
এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত জানিয়ে দিচ্ছি। অতি অল্প সময়ের মধ্যে প্রধানমন্ত্রী শক্তিশালী বিরোধী দল দেখতে পাবেন বলেছেন ফখরুল, এই শিরোনামের খবরে দৈনিক প্রথম আলো লিখেছে। অতি অল্প সময়ের মধ্যে প্রধানমন্ত্রী শক্তিশালী বিরোধী দল দেখতে পাবেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, উনি যেটা চাচ্ছেন দেখতে অতি অল্প সময়ের মধ্যে সেটা উনি দেখতে পাবেন। আজ শনিবার দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। গত সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে একটি শক্তিশালী বিরোধী দল নেই বলে আক্ষেপ প্রকাশ করেছিলেন। এ বিষয়ে সংবাদ সম্মেলনে দৃষ্টি আকর্ষণ করলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
দৈনিক কালের কণ্ঠে বলা হয়েছে, দেশে ডায়রিয়া পরিস্থিতির তেমন উন্নতি নেই। গত এক মার্চ থেকে গতকাল 15 এপ্রিল পর্যন্ত প্রায় 48,000 ডায়রিয়া ও কলেরা রোগী চিকিৎসা নিয়েছে রাজধানী ঢাকার আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র ICDDRB হাসপাতালে। হাসপাতালটিতে 8 এপ্রিলের পর থেকে রোগী ভর্তির সংখ্যা কিছুটা কমলেও কোনো দিনই তা হাজারের নিচে নামেনি। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর, সিটি কর্পোরেশন ও ওয়াসা এই 3 প্রতিষ্ঠান দায়িত্ব নিতে চাচ্ছে না। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সিটি কর্পোরেশন এ বিষয়ে আমাদের কাছে সহায়তা চাইলে সহায়তা দেওয়া হবে। সিটি কর্পোরেশন বলছে, বিশুদ্ধ পানির সরবরাহ বা পানি বিশুদ্ধ করার দায়িত্ব ওয়াসার। আর ওয়াসা বলছে, আমরা আমাদের পানিতে ডায়রিয়া বা কলেরার কোনো জীবাণু পাচ্ছি না।
দৈনিক যুগান্তরের খবরে লিখেছে, মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা তথা গণহত্যার কথা স্বীকার করলেন দেশটির সেনাবাহিনীর এক দলত্যাগী ক্যাপ্টেন। দলত্যাগীর নাম নায় মিও থেট। গত 6 বছর ধরে রাখাইনে দায়িত্ব পালন করেছেন তিনি। গত বছরের ডিসেম্বর মাসে তিনি পালিয়ে যান এবং জান্তা বিরোধীদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলে আশ্রয় নেন। সেখানে এসেই তিনি গণহত্যার বিষয়টি স্বীকার করেন। একই সঙ্গে এ নিয়ে সাক্ষ্য দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। এ খবর দিয়েছে মার্কিন সরকারের অর্থায়নে পরিচালিত গণমাধ্যম রেডিও ফ্রি এশিয়া।
দৈনিক ইত্তেফাক লিখেছে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ হারানো ইমরান খান ইতিমধ্যে দেশজুড়ে সরকার পতন আন্দোলনের ডাক দিয়েছেন। সে লক্ষ্যে এবার প্রবাসী পাকিস্তানিদেরও যুক্ত করার উদ্যোগ নিয়েছে তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ বা PTI। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে NDTV। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ভিডিও বার্তা টুইট করেছেন ইমরান খান। সেখানে প্রবাসী পাকিস্তানিদের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমানে যে সরকার ক্ষমতাসীন রয়েছে তার নেতৃত্বে রয়েছে কিছু চিহ্নিত দুর্নীতিবাজ। এই সরকারের পতন ও অবিলম্বে একটি সাধারণ নির্বাচনের দাবিতে দেশের জনগণ আন্দোলন করছে। ভিডিওতে আন্দোলনকে আরো শক্তিশালী করতে প্রবাসী পাকিস্তানিদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন ইমরান।
প্রেস টিভির প্রতিবেদন, নিষেধাজ্ঞার জের রাশিয়ায় পাশ্চাত্যের ব্র্যান্ডের স্থান দখল করবে ইরানি পণ্য, এটি দৈনিক বাংলাদেশ প্রতিদিনের একটি খবরের শিরোনাম। বিস্তারিত খবরে লেখা হয়েছে, ইউক্রেনে সামরিক অভিযানের জেরে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো। এরই মধ্যে মস্কোর ওপর 1,000 নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমারা। এদিকে মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার ফলে পাশ্চাত্যের কোম্পানিগুলো রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে। এই সুযোগকে কাজে লাগিয়ে ইরানের পোশাক শিল্প রাশিয়ার বাজার দখলের দিকে এগিয়ে যাচ্ছে। আশা করা হচ্ছে আগামী 3 বছরের মধ্যে রাশিয়ার বাজারে ইরানের তৈরি পোশাকের ব্র্যান্ডগুলো একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হবে।
দৈনিক মানবজন পত্রিকা লিখেছে, পশ্চিম তীরের আল আকসা মসজিদ এলাকায় ইসরায়েলি পুলিশের হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। ইসরায়েলের এমন পদক্ষেপের পেছনে আরব দেশগুলোর বিশ্বাসঘাতকতা রয়েছে বলেও দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেন আমির আবদুল্লাহিয়ান। তিনি বলেন, সুনির্দিষ্ট কিছু আরব ও মুসলিম দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে ফিলিস্তিনি জাতির প্রতি যে বিশ্বাসঘাতকতা দেখিয়েছে তার কারণেই ইসরায়েল মুসলমানদের বিরুদ্ধে এমন আগ্রাসন চালানোর ধৃষ্টতা দেখাতে পেরেছে। পারস্টোরের খবরে জানানো হয়েছে, অখণ্ড ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ইরানের পূর্ণ সমর্থন জানিয়েছেন আমির আবদুল্লাহিয়ান।
এবারে কলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর। দৈনিক আনন্দবাজার এক খবরে লিখেছে, ভোট পড়েছে 40% সামান্য বেশি, জয়ের ব্যবধান প্রায় 20,000। আপাতত এই পুঁজি নিয়েই সুব্রতের বালিগঞ্জের নতুন বিধায়ক হয়ে গেলেন আসানসোল ও বিজেপি ছেড়ে বালিগঞ্জের ঘাসফুলের প্রার্থী হওয়া বাবুল সুপ্রিয়। ভোটে জিতে বাবুল বললেন, এই জয় দিদিকে উৎসর্গ করছি। CPM বিজেপি যেভাবে নোংরা ও কুৎসা মিশ্রিত প্রচার করে একটি মিথ্যাচারের আবহ তৈরি করতে চেয়েছিল, মানুষ তার সমুচিত জবাব দিয়েছে। মা মাটি মানুষকে প্রণাম জানাই।
এটি দৈনিক আজকাল পত্রিকার খবর। মমতা ব্যানার্জির ব্যাপারে উল্টাপাল্টা কথা বললে রাস্তায় নামব আর ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেব, এমন মন্তব্য করে শুক্রবার বিতর্কে জড়িয়েছিলেন মুর্শিদাবাদের ভগবানগোলা এক ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আফরোজ সরকার। গতকালও তিনি নিজের বক্তব্যের জন্য বিন্দুমাত্র অনুতপ্ত ছিলেন না, কিন্তু ২৪ ঘন্টার মধ্যেই সম্পূর্ণ ইউটার্ন নিতে বাধ্য হলেন তিনি। স্পষ্টতই দলের শীর্ষ নেতৃত্ব এই ধরনের মন্তব্য অনুমোদন না করায় নিঃশর্তভাবে রাজ্যবাসীর কাছে ক্ষমা চেয়েছেন আফরোজ সরকার। প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন প্রান্তে সম্প্রতি ঘটে যাওয়া কিছু খুন, সন্ত্রাস ও ধর্ষণের ঘটনা নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলো রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক মিছিল ও পথসভা করে শাসক দলকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিতে ছাড়ছে না।
সোনিয়া রাহুল সহ শীর্ষ কংগ্রেস নেতাদের সঙ্গে সাক্ষাৎ, প্রশান্ত কিশোরের বাড়ছে যোগদানের সম্ভাবনা, এই শিরোনামের খবরে দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে। কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। বৈঠকে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী সহ কংগ্রেসের অন্যান্য নেতারাও। গুজরাট বিধানসভা নির্বাচনের ঠিক আগে আগে পিকে সোনিয়ার বৈঠকে একাধিক সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে, ক্রমশ বাড়ছে প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগদানের সম্ভাবনাও। সূত্রের দাবি, শনিবার ১০ জনপথে সোনিয়ার বাসভবনে গিয়েই তার সঙ্গে বৈঠক করেছেন প্রশান্ত কিশোর। শুধু সোনিয়া নন, কংগ্রেসের প্রথম সারির একগুচ্ছ নেতাও ওই বৈঠকে উপস্থিত ছিলেন।
এখানে গুটি নিচ্ছে,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা ইরাকের প্রতি প্রাচ্য ও পাশ্চাত্যের ব্যাপক সহযোগিতা নিয়ে পশ্চিমা গণমাধ্যমের স্বীকারোক্তি সম্পর্কে আলোচনা করেছি। আজ আমরা ইরাকি শাসক সাদ্দামের ইরান আগ্রাসনের কারণ ও তার প্রতি দুই পরাশক্তির পূর্ণ সমর্থন সত্ত্বেও ইরানের বিজয়ে ইমাম খমেনি রহমতুল্লাহ আলাইয়ের নেতৃত্বের ভূমিকা নিয়ে কথা বলব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ৮ বছর ধরে চলা যুদ্ধে ইরান শুধু ইরাকি সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করেনি, সেই সঙ্গে প্রাচ্য ও পাশ্চাত্যের দুই পরাশক্তির বিরুদ্ধেও যুদ্ধ করেছিল। এ সম্পর্কে একটি পশ্চিমা গণমাধ্যম লিখেছে, ফ্রান্সের মধ্যাঞ্চলে অবস্থিত ন্যাটো জোটের একটি সামরিক ঘাঁটি থেকে ইরাকি সেনাবাহিনীর অ্যান্টোনোভ বিমানে করে নানা ধরনের যুদ্ধাস্ত্র বাগদাদে নেওয়া হয়। ১৯৮৬ সালে ফ্রান্সের গোয়েন্দা সংস্থাগুলো এক প্রতিবেদনে জানায়, দেশটি যদি ইরাককে সামরিক সাহায্য দেয়া ৩ সপ্তাহের জন্য বন্ধ করে দেয় তাহলে বাগদাদের পরাজয় অবশ্যম্ভাবী হয়ে পড়বে। আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন ও তাদের অন্যান্য সহযোগী দেশ ইরানের ইসলামী শাসন ব্যবস্থার মূলোৎপাটনের লক্ষ্যে তেহরানের ওপর এ যুদ্ধ চাপিয়ে দিয়েছিল। কাজেই তারা সাদ্দাম প্রশাসনকে সবরকম সমরাস্ত্র দিয়ে সহযোগিতা করে যায়।
অথচ পশ্চিমা দেশগুলো ওই একই সময়ে ইরানের কাছে কাঁটাতারের বেড়া পর্যন্ত বিক্রি করেনি, কিন্তু তারা ইরাকের সাদ্দাম সরকারের হাতে গণবিধ্বংসী রাসায়নিক অস্ত্র তুলে দিয়েছে ইরানি নাগরিকদের নির্বিচারে হত্যা করার জন্য। এখনও অনেক ইরানি যোদ্ধা ওই রাসায়নিক অস্ত্রের আঘাতে আহত অবস্থায় দুর্বিষহ জীবনযাপন করছেন। এবং প্রায় প্রতিদিন রাসায়নিক অস্ত্রের আঘাতে আহত কোনো না কোনো ইরানি যোদ্ধার শাহাদত বরণের খবর প্রকাশিত হচ্ছে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের মাধ্যমে ইরানি জনগণ তাদের দেশ থেকে সাম্রাজ্যবাদী আমেরিকাকে চিরতরে বিদায় জানিয়েছিল। ফলে মধ্যপ্রাচ্যের মতো কৌশলগত অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ দেশ আমেরিকার হাতছাড়া হয়ে যায় এবং বিশ্বের স্বাধীনতাকামীদের সামনে ইরান হয়ে ওঠে অনুকরণীয় আদর্শ।
ঠিক এ কারণেই আমেরিকা বা সোভিয়েত ইউনিয়ন কারো পক্ষে ইরানের ইসলামী শাসন ব্যবস্থা মেনে নেওয়া সম্ভব ছিল না। ইরানি জনগণ যখন বিপ্লব পরবর্তী বিধ্বস্ত দেশটিকে ঠিকমতো গুছিয়ে উঠতে ব্যস্ত, তখনই তাদের উপর নানাবিধ বিপদ চাপিয়ে দেয়া হয়। ইরানের বিভিন্ন অঞ্চলে জাতিগত দাঙ্গা বাঁধিয়ে দেয়া হয়। দেশের শীর্ষস্থানীয় কর্মকর্তা ও ব্যক্তিত্বদের বিরুদ্ধে পরিকল্পিত হত্যাকাণ্ড এবং বিভিন্ন রাজনৈতিক সমাবেশে শক্তিশালী বোমা বিস্ফোরণ ইত্যাদি ছিল ইরানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ। কিন্তু শত্রুরা ইরানের ইসলামী বিপ্লবের কিছু কিছু দিক সম্পর্কে ছিল সম্পূর্ণ অজ্ঞ। যেমন জনগণের উপর ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহের সুদূর প্রসারী প্রভাবের মাত্রা অনুধাবন করা ছিল বহিঃশক্তিগুলোর জন্য অকল্পনীয় বিষয়।
ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই যুদ্ধ শেষে এক ভাষণে বলেন, আট বছরের চাপে দেওয়া যুদ্ধে ন্যাটো, সোভিয়েত ইউনিয়ন ও নতজন আরব সরকারগুলো সবাই মিলে সাদ্দামকে পৃষ্ঠপোষকতা দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও ইরান তাদের সবার বিরুদ্ধে বিজয়ী হয়েছে। আট বছরের যুদ্ধের পর তারা ইরানের এক বিঘত পরিমাণ জায়গাও নিজেদের দখলে রাখতে পারেনি। ইসলামী বিপ্লবের রূপকার তার অন্য এক ভাষণে বলেন, বিগত ২০০ বছরে ইরান যতগুলো যুদ্ধে অংশ নিয়েছে তার সবগুলোতে পরাজিত হয়েছে, শুধুমাত্র এই আট বছরের যুদ্ধে ইরান পরাজিত হয়নি। আমেরিকা যা চেয়েছিল ঠিক তার বিপরীতটি হয়েছে। এ সম্পর্কে ইরানের সাবেক সংসদ স্পিকার ও আট বছরের যুদ্ধের প্রধান কমান্ডার হাশেমি রাফসানজানি বলেন, ইসলামী বিপ্লবের মাধ্যমে পাশ্চাত্য ইরানে নিজেদের সবচেয়ে বড় স্বার্থ হাতছাড়া করে। এ কারণে একই ধরনের বিপ্লব যাতে বিশ্বের আর কোনো দেশে হতে না পারে সেজন্য তারা ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দেয়।
ইরানের উপর আট বছরে চাপিয়ে দেওয়া যুদ্ধের আগে ইরাক সরকার ইরানের সীমান্তে ৬৩৬ বার আগ্রাসন চালায় এবং অবশেষে এক সপ্তাহের মধ্যে গোটা ইরান দখল করা সম্ভব হবে এই আশায় ইরাকি শাসক সাদ্দাম ১৯৮০ সালের ২২ সেপ্টেম্বর ইরানে চূড়ান্ত অভিযান শুরু করেন। সাদ্দাম ইরানের বিরুদ্ধে অভিযান শুরুর আগে সাংবাদিকদের বলেন, তিনি এক সপ্তাহ পরে তেহরানে তাদের সঙ্গে কথা বলবেন, কিন্তু ইরাকি বাহিনী ৩৫ দিন পর্যন্ত ইরানের দক্ষিণাঞ্চলীয় খোররাম শহরের প্রবেশ পথে আটকে থাকে। এ থেকেই সাদ্দামের ইরান দখলের স্বপ্ন ধূলিসাৎ হওয়ার প্রমাণ পাওয়া যায়। অথচ ওই সময় ইরানের সেনাবাহিনী সুসংগঠিত ছিল না এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC সদ্য প্রতিষ্ঠিত হয়েছিল বলে তার পক্ষে পেশাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার অভিজ্ঞতা ছিল না। কিন্তু তা সত্ত্বেও ধীরে ধীরে ইরানি জনগণের মধ্যে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে সশস্ত্র বাহিনীর সে দুর্বলতা কেটে যায়।
ইরাকি বাহিনী ইরানে আগ্রাসন শুরু করার এক সপ্তাহ পর ইরান আত্মরক্ষামূলক অবস্থান ছেড়ে আক্রমণাত্মক হামলা শুরু করে। মাত্র নয় মাসের মধ্যে ইরানি যোদ্ধারা তাদের দেশের হাতছাড়া হয়ে যাওয়া অঞ্চলগুলোর বেশিরভাগ পুনরুদ্ধার করে এবং বিভিন্ন ফ্রন্টে সাদ্দাম বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয়। ইসলামী বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনির দূরদর্শী ও প্রজ্ঞাপূর্ণ নেতৃত্বের ভূমিকা ছিল ইরানের এই বিজয়ের প্রধান কারণ। ফ্রান্সের গোয়েন্দা সংস্থার তৎকালীন প্রধান ইরাকি শাসক সাদ্দামের কাছে পাঠানো এক বার্তায় ইমাম খোমেনি সম্পর্কে বলেন, এই ব্যক্তির ব্যাপারে সাবধান থাকবেন, আগুন ধরে যাওয়া জঙ্গলের চেয়ে বিপজ্জনক আর কিছু হতে পারে না, কারণ এই আগুন প্রতিবেশী দেশগুলোতে ছড়িয়ে পড়তে পারে। ইরাকের তৎকালীন প্রধানমন্ত্রী তাহা ইয়াসিন রামাজান বলেন, ইসলামী বিপ্লবের বিস্তৃত প্রতিহত করার জন্যই তার দেশ ইরানে হামলা চালিয়েছে। তিনি বলেন, আলজিয়ার্স চুক্তি বা কয়েকশো কিলোমিটার ভূমি দখল করার উদ্দেশ্যে এই যুদ্ধ শুরু হয়নি, বরং ইরানের ইসলামী শাসন ব্যবস্থাকে ধ্বংস করা ছিল এই যুদ্ধের মূল উদ্দেশ্য।
তো শ্রোতা বন্ধুরা, ইরাক ইরান যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিকের আজকের সময়ও ফুরিয়ে এসেছে। আগামী আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রাখছি।
এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। আরবদের বিশ্বাসঘাতকতার কারণে আল-আকসা মসজিদে হামলা, বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হামাস নেতার সঙ্গে ফোন আলাপ। ১৮ ইউরোপীয় কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া, মস্কোর উপর জ্বালানি নিষেধাজ্ঞা দিতে সিদ্ধান্তহীনতায় ইউরোপ। বাংলাদেশের সিরাজগঞ্জে উজানের ঢলে ফসলের ব্যাপক ক্ষতি, রাঙামাটিতে পাহাড় ধসে দুইজনের প্রাণহানি। এবং ভারতে লোকসভা ও বিধানসভার উপনির্বাচনে কংগ্রেস তৃণমূল আরজেডি প্রার্থী জয়ী, একটি আসনও পায়নি বিজেপি। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।